ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৩:৩০। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
মালিতে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীকে দ্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করেছে জাতিসংঘ।
কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
রাজ্যসভায় প্রার্থী নির্বাচন নিয়ে সিপিএম দল দ্বিধা বিভক্ত।
আরও রয়েছে নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ সাক্ষাৎকার।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছিল যে তোমার ভাই, কলিযুগে এসে ধর্মটাই সব, মানুষের ঠাই নাই।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ নেটো নেতাদের প্রতিরক্ষা খাতে আরও অর্থ ব্যয়ের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন প্রতিরক্ষার জন্য এই গোষ্ঠীটির অপর্যাপ্ত অর্থ আছে। তিনি আরও বলেন যে নেটোকে সন্ত্রাসবাদের উপর মনোযোগ দিতে হবে। ব্রাসেলসে নেটোভুক্ত দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন নেটোর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে সন্ত্রাসবাদ এবং অভিবাসন থাকতে হবে, সেই সঙ্গে নেটোর পূর্ব ও দক্ষিণ সীমান্তে রাশিয়ার হুমকির বিষয়টিও বিবেচনায় নিতে হবে। ওদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে আজ ব্রাসেলসে নেটো বৈঠকের সময় ম্যানচেস্টার বোমা বিস্ফোরণের তদন্তের বিস্তারিত যুক্তরাষ্ট্রে ফাঁস হওয়ার বিষয়ে তাঁর উদ্বেগের কথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানাবেন বলে মনে করা হচ্ছে। ব্রাসেলসে নেটো শীর্ষ বৈঠকে উপস্থিত সংবাদদাতাদের মে বলেন যে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যকার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এবং ওই আস্থারই একটা অংশ হচ্ছে যে গোয়েন্দা তথ্য গোপনীয়তার মধ্যেই পরস্পরকে জানাতে হবে। তিনি ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনার আগেই বলেন যে আমি আজ প্রেসিডেন্ট ট্রাম্পকে এই ব্যাপারটা পরিষ্কার করে বলবো যে আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে যে গোয়েন্দা তথ্য আদান প্রদান করা হয় তা অবশ্যই গোপন রাখতে হবে। এদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্প বলেন যে সরকারি সংস্থাগুলোর কাছ থেকে গোপন তথ্য ফাঁস হবার অভিযোগ অত্যন্ত বিচলিত করেছে। আমি বিচার বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে বলছি এর পূর্ণ পর্যালোচনা করতে, এবং যদি তা ঠিক হয় তাহলে দোষী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে। ম্যানচেস্টার ঘটনার বিষয়ে কর্মরত পুলিশ এইসব গোপন তথ্য ফাঁস করার ব্যাপারে অত্যন্ত ক্ষুব্ধ, এবং বিবিসি জানাচ্ছে তারা আমেরিকান গোয়েন্দা বিভাগকে তথ্য জানানো বন্ধ করে দিয়েছে। রয়টার বার্তা সংস্থা সূত্র উল্লেখ করে আজ বলছে যে পুলিশের তথ্য যুক্তরাষ্ট্রকে জানানো ততদিন বন্ধ থাকবে যতদিন না ওয়াশিংটন থেকে এ ব্যাপারে আশ্বাস পাওয়া যায় যে আর কোনো তথ্য ফাঁস করা হবে। ব্রিটিশ কর্মকর্তারা আত্মঘাতী বোমাবাজের নাম প্রকাশ করার আগেই আমেরিকান কর্মকর্তাদের উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোতে বোমাবাজের নাম ফাঁস করা হয়। এরপর নিউইয়র্ক টাইমসে ওই আক্রমণের ফরেন্সিক ছবিও ছাপায়, যা কিনা সরকারিভাবে তখনও উন্মুক্ত করা হয়নি। সোমবার ম্যানচেস্টারে আত্মঘাতী বোমা বিস্ফোরণের সূত্রে এখন ৮ জন লোককে আটক করা হয়েছে। এদের মধ্যে ২ জনকে পৃথকভাবে আজ ভোরে আটক করা হয়। ম্যানচেস্টারের উত্তরে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বুধবার যে একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের চিফ কনস্টেবল ইয়ান হপকিন্স বলেন যে একদিন পুলিশ বিভাগে সবার জন্য খুব উত্তেজনাকর সময় গেছে, তবে এই তদন্তের অগ্রগতি অব্যাহত রয়েছে। তিনি আজ বলেন যে আমি জনগণকে এটা নিশ্চিত করতে চাই যে আমরা যাদের গ্রেপ্তার করেছি সেগুলো খুবই তাৎপর্যপূর্ণ, এবং প্রাথমিক তল্লাশিতে এমন কিছু জিনিসপত্র পাওয়া গেছে যা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। তবে আটক ব্যক্তিরা কিভাবে এই বোমা আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে সে সম্পর্কে পুলিশ কোনো তথ্য দেয়নি। এই ঘটনার শিকার ব্যক্তিদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহরের সেন্ট অ্যান্ডস চত্বরে বহু লোক অবনত মস্তকে ২২ জন নিহত লোকের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। এর কিছুক্ষণ পরই রানী এলিজাবেথ রয়্যাল ম্যানচেস্টার চিলড্রেন্স হাসপাতালে এসে আহত কয়েকজনকে দেখে যান। ওদিকে সোমবার ম্যানচেস্টারে বোমা বিস্ফোরণে ছোট ছোট ছেলেমেয়ে সহ 22 জন নিহত হবার পর ব্রিটেনে সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ অভিযান চালাচ্ছে এবং ধরপাকড় করছে। এই অভিযান লোকজনকে একদিকে যেমন আশ্বস্ত করেছে, অন্যদিকে ঠিক তেমনি ম্যানচেস্টারবাসীরা আশঙ্কার মধ্যেও রয়েছেন। তবে লোকজনের মধ্যে এ নিয়ে ক্ষোভও আছে যে 22 বছর বয়সী সালমান আবেদিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একজন জঙ্গি হিসেবে চিহ্নিত করার একাধিক সুযোগ হারিয়েছে ব্রিটেনের নিরাপত্তা বিভাগ। সন্ত্রাস বিরোধী কর্তৃপক্ষের কাছে ওই লোকটি সম্পর্কে তাদের উদ্বেগের কথা জানানো সত্ত্বেও পুলিশ যে কেন ব্যবস্থা নেয়নি সে ব্যাপারে অভিযোগ করতে এগিয়ে আসছেন বহু লোক। একজন সমাজকর্মী বলেছেন যে আত্মঘাতী বোমাবাজ হওয়াটা ঠিক। আবেদের এই রকম মন্তব্য শোনার পর তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। আরও একজন সমাজকর্মী রামাদান ফাউন্ডেশনের মোহাম্মদ শফিক দি ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে বলেন যে এই লোকটির আচরণ সম্পর্কে সঠিক জায়গায় জানানো হয়েছিল কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। তবে এ ব্যাপারে ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা দপ্তর কিংবা MI5 অথবা ম্যানচেস্টার পুলিশ তাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন JMB-র শীর্ষ নেতা মৌলানা সাইদুর রহমানকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অপর দুই আসামি আবদুল্লাহেল কাফি ও তাঁর স্ত্রী আয়শা আক্তারকেও একই দণ্ডে দণ্ডিত করা হয়েছে। তারা দুজনই পলাতক। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকার বিশেষ জজ 6-এর বিচারক AM ইমরুল কায়েস এ আদেশ দেন। সন্ত্রাস বিরোধী আইনের 9 ধারায় নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালানোর দায়ে বিচারক আসামি সবাইকে কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা করে জরিমানা করেন। সন্ত্রাস বিরোধী আইনের 8 ধারায় প্রত্যেককে 6 মাস করে কারাদণ্ড ও 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। 2010 সালের 25 মে রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের PP কাজী জাহাঙ্গীর হোসেন জানান, রায়ে বলা হয়েছে আসামিদের 2 ধারায় সাজা অপরপর খাটতে হবে, অর্থাৎ তাদের কারাগারে কাটাতে হবে 7 বছর 6 মাস। কিন্তু হাজতবাসের সময়কে সাজা খাটা হিসেবে গণ্য করায় 7 বছর আগে গ্রেপ্তারকৃত সাইদুরকে কারাভোগ করতে হবে আর মাত্র 6 মাস। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জাতিসংঘ মালিতে নিহত 3 বাংলাদেশি শান্তিরক্ষীকে ড্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করেছে। শান্তিরক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য এই মেডেল দেওয়া হয়। ঢাকা থেকে আবারও সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বিশ্বের 43টি দেশের 117 জন আত্মোৎসর্গকারী কর্মী এ মেডেল পেয়েছেন। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মেডেল দেয়া হয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মুমেনের হাতে এই মেডেল তুলে দেন। উল্লেখ্য যে 2016 সালে 13 অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মোহাম্মদ আবুল বাশার ও একই মিশনে কর্তব্যরত বাংলাদেশ পুলিশের কনস্টেবল মুতাহার হোসেন ও 2016 সালের 15ই মে মোহাম্মদ সামিদুল ইসলাম নিহত হন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের CPM দল রাজ্যসভায় প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে দ্বিধা বিভক্ত। তবে দলের পলিটব্যুরোর বৈঠকে এই বিরোধের ফয়সলা হতে পারে। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
দলের পশ্চিমবঙ্গ শাখা প্রার্থী হিসেবে চাইছে সীতারাম ইয়েচুরিকে, সমর্থন করবে রাজ্য কংগ্রেসও। অথচ দলের কেন্দ্রীয় নেতৃত্ব তো বটেই, ত্রিপুরা ও কেরল রাজ্য শাখারও ভিন্ন মত। বিশেষত এই দুই রাজ্যে কংগ্রেস আর CPM এর সম্পর্ক একেবারে সাপে নেউলে বলে কংগ্রেসের সাহায্যে ইয়েচুরিকে জিতিয়ে আনার তারা বিরোধী। এছাড়া ইতিমধ্যেই দুবার রাজ্যসভার সংসদ হয়েছেন ইয়েচুরি। সাধারণত কেউ তৃতীয়বার মনোনয়ন পান না। অন্যদিকে রাজ্য কমিটির যুক্তি হলো, অন্য কেউ প্রার্থী হলে কংগ্রেস তাকে সমর্থন করবে না, কাজেই রাজ্যসভায় CPM এর একজন সদস্য কমে যাবে। ইয়েচুরির মতো জনপ্রিয় ব্যক্তিত্বকে তাই জিতিয়ে আনা দরকার। জুনের গোড়ায় এই বিবাদের নিষ্পত্তি হতে পারে দলের পলিটব্যুরো বৈঠকে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরের চীন নিয়ন্ত্রিত একটি মহীসোপানের কাছে পৌঁছে গেছে। এই মিশনকে ওই বিতর্কিত সমুদ্র এলাকায় বেজিংয়ের আঞ্চলিক দাবির প্রতি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছেন USS ডিউই নামের এই মিসাইল ডিস্ট্রয়ার জাহাজটি সেখানকার স্প্র্যাকলি আইল্যান্ডের মিসচিফ মহীসোপানের 22 কিলোমিটারের মধ্যে চলে আসে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্র মেজর জ্যামি ডেভিস এক বিবৃতিতে বলেন যে আন্তর্জাতিক সমুদ্রে চলাচলে স্বাধীনতা তুলে ধরার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র তার তৎপরতা অব্যাহত রেখেছে। ডেভিস বলেন, আমেরিকান বাহিনী দক্ষিণ চীন সাগরে প্রতিদিনই তাদের তৎপরতা অব্যাহত রেখেছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই সব জায়গায় তারা তৎপর থাকবে। বৃহস্পতিবারের এই অভিযান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের প্রথম তৎপরতা। আর জার্মানিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের কোনো কোনো অঞ্চলে জাতীয়তাবাদ এবং বিদেশিদের প্রতি বিদ্বেষ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। ওবামা বলেন যে নতুন পৃথিবীতে আমাদের বসবাস, সেখানে আমরা নিজেদের বিচ্ছিন্ন করতে পারি না, দেয়ালের আড়ালে চলে যেতে পারি না। প্রোটেস্ট্যান্ট সংস্কারের 500তম বার্ষিকী উপলক্ষে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে এক মঞ্চে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের পাশে বসে ওবামা এই মন্তব্য করলেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হচ্ছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। কলকাতায় পুলিশের সদর দপ্তর লালবাজারে বিজেপির হামলা প্রসঙ্গে সর্বশেষ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
কলকাতায় পুলিশ ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং শহরের অবস্থা ছিল উদ্বেগজনক। তো পরমাশিস ঘোষ রায়, এখন কলকাতার পরিস্থিতি কেমন দেখছেন?
কলকাতার পরিস্থিতি বলতে, আজকে সকাল 12:15 পর থেকে যে শুরু বিজেপি যে অভিযান করেছে, তার পরবর্তী পর্যায়ে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে একেবারে রাজনৈতিক ভাবে গোটা রাজ্য, এই কলকাতা কেন্দ্রিক বিষয়টা হলেও গোটা রাজ্য একেবারে রাজনৈতিক ভাবে উত্তাল, যার আঁচ গিয়ে পড়েছে একেবারে নয়াদিল্লিতেও। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে রাজ্যের দাবি দাওয়া নিয়ে, সেই ব্যাপারে সেখানে উনি ওখানে মিটিং করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু উনি ওখানে সরকারি যে আবাসনে থাকেন, ওনার ভাইপো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এমপি, ওনার বাড়িতেও আজকে বিজেপিরা ওখানে বিক্ষোভ প্রদর্শন করেছে। এই কলকাতাতে এই যে লালবাজার অভিযান যে বিজেপি রাজ্য বিজেপি যে সংগঠিত করেছিল, সেই যে রাজনৈতিক পরিস্থিতি যে উত্তাল হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এসে বলেছেন যে রাজ্যে একটা গুন্ডামি চলছে, কে কতটা ক্ষমতাশালী সেটা দেখানোর লড়াই চলছে, কে এক নম্বরে কে দু নম্বরে রয়েছে। এইটা উনি ওখানকার দিল্লিতে সাংবাদিকদের যখন বলেন, তখন উনি যে আবাসনে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলোর সামনেও, সেখানেও বিজেপিরা বিক্ষোভ প্রদর্শন করেছে, যেহেতু পুলিশ এখানে লাঠিচার্জ করেছে, তো ন্যাচারালি জিনিসটা কলকাতা থেকে রাজ্য, রাজ্য থেকে সেই দিল্লিতে গিয়ে এর আঁচটা পড়েছে। বিষয়টা এইভাবেই আমি বলতে চাইছিলাম।
আইন রক্ষাকারী সংস্থা পুলিশের ওপরে বিজেপির হামলা, অন্যদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিজেপির সমর্থকরাও আহত হয়েছে, তো বিজেপির এই কর্মসূচি বা এই প্রতিবাদের মূল কারণ কি?
মূল কারণ সত্যি কথা বলতে প্রতিবাদটা শুরু হলো এই কারণে যে গত সোমবার যে আমাদের রাজ্যের 12টি বাম সংগঠন মূলত কৃষিজীবীদের মূল্যবৃদ্ধির যে হচ্ছে এবং 18টি আর তৎসহ 18খানা দাবি নিয়ে রাজ্যের 12টি বাম সংগঠন গত সোমবার রাজ্য প্রশাসনের সদর দপ্তরে একটা ওরা একটা অভিযান করেছিল, সেই পরিপ্রেক্ষিতে দেখা যায় একটা ব্যাপক ধুমধুমার কাণ্ড রাজ্যে ঘটে যায়, যেখানে পুলিশ ওই অভিযানকে রুখতে মানে ব্যাপকভাবেই বামপন্থীদের সমর্থকরা সেখানে সামিল হয়েছিল, পুলিশের লাঠিচার্জ, পুলিশও আক্রান্ত হয়, এমনকি সাংবাদিকরাও আক্রান্ত হয়। তখন বিজেপি বুঝতে পারে যে বামেদের এখানে এখনো জায়গাটা শক্তটা অনেকটা হয়তো শক্তই রয়েছে রাজ্যে, কিন্তু ওরাও পাল্টা যে এ রাজ্যে বিজেপির মাটিও যে শক্ত সেটা দেখানোর কারণে ওটা ওরা বলেছে যে আমাদের মাটিও কতটা শক্ত, তৃণমূলকে যে মানুষ কতটা চায় না সেইটা দেখানোর জন্য আজকে ওদের এই লালবাজার অভিযান। পুলিশ সেদিনকে একটুখানি মানে সমালোচনার ভঙ্গিতেই বলা যায়, পত্রপত্রিকা যেটা যেটা সত্যি ঘটনাটা উঠে এসেছে যে সাংবাদিকরাও মার খেয়েছে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাংবাদিকদেরও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাংবাদিকদের কোনো পক্ষ নেওয়া উচিত না, কিন্তু একটা ভিড় পরিস্থিতির মধ্যে একটা গণ্ডগোলের মধ্যে আক্রান্ত হয়েছে পুলিশ, সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, তখন বলেছে যে সাংবাদিকরা পরের দিন প্রেস ক্লাব থেকে মিছিল বেরিয়েছিল মুখে কালো কাপড় ঢাকা দিয়ে যে পুলিশ কেন দেখে কাজটা করেনি, যা হয় মানে একটা সমালোচনার ভঙ্গিতে তো সকলেই বিষয়টা সমালোচনা করেছে, বিষয়টা হচ্ছে এরকম। এবং সেইটা নিজেদের অস্তিত্ব কতটা শক্ত, মাটিটা কত শক্ত সেটা দেখানোর লক্ষ্য নিয়েই বিজেপির আজকে লালবাজার অভিযানটা ছিল।
বলা হয়েছে বোমা, আগুন, লাঠি, কাঁদানে গ্যাস, জল কামান এ সব কিছুই ব্যবহার করা হয়েছে এবং এই সব কিছুই ব্যবহার করেছে দুপক্ষই। তো পরমাশিস ঘোষ রায়, এই পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে?
ক্ষয়ক্ষতি বলে যে পুলিশের আমাদের ডিসি নর্থের গাড়ি ধরিয়ে দিয়েছে, আমার স্ট্রিট থানার ওসির গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, মানে সরকারি সম্পত্তি তো ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে, বিজেপির কর্মীরা আহত হয়েছে, পুলিশ আহত হয়েছে, বিজেপির রাজ্য সভাপতি অ্যারেস্ট হয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতা এখানে অ্যারেস্ট হয়েছে, একটি অ্যাম্বাসাডারকে একটা প্রাইভেট গাড়িকেও সেটা উল্টে দিয়েছে, বিজেপি সমর্থকরা পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস করেছে, কলকাতা শহরের বিভিন্ন রাজপথ যেদিক থেকে লালবাজারে যাওয়া যায় সমস্ত রাস্তায় প্রশাসন ব্যারিকেড করেছিল, কিন্তু সেই ব্যারিকেডের তো বাঁধ ভেঙে গেছে, যখন ভেঙে গেছে পুলিশ প্রশাসন পারেনি, ওরাও মারমুখী হয়ে উঠেছে বিজেপি সমর্থকরা, পুলিশও তাদেরকে রোখার চেষ্টা করেছে। যেহেতু রাজ্য প্রশাসনের রাজ্য পুলিশের সদর দপ্তর লালবাজার, সেখানে একটা অভিযান সেটা যদি একটা মারমুখী হয়ে যায় তখন তো একটা ল্য অ্যান্ড অর্ডারের প্রশ্ন চলে আসে, সেটা রোখার জন্য পুলিশ যা প্রিকশন নিয়েছিল, র‍্যাপ নামিয়েছিল, এমনকি ড্রোনের দ্বারাও নজরদারি রাখা হয়েছিল, সেই জন্য তো একটা এরকম মারদাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছেই, এটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা সমস্ত মিডিয়াই এখন তুলে ধরেছে।
এই অভিযানে বা এই যে পরিস্থিতি ঘটেছে, প্রতিবাদ হয়েছে এবং সংঘর্ষ হয়েছে, এতে কোনো হতাহতের খবর পাওয়া গেছে কি?
আহত হয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে লকেট চট্টোপাধ্যায় অভিনেত্রী, সিনিয়র আহত হয়েছেন, বিশিষ্ট অভিনেত্রী রূপা গাঙ্গুলী আহত হয়েছেন, বিজেপি সমর্থকরা বেশ কিছু সমর্থক আহত হয়েছে, উল্টো দিকে পুলিশ কর্মীরাও আহত হয়েছেন, আহত দুপক্ষই হয়েছে।
আর এই পরিস্থিতিতে সাধারণ জনগণের প্রতিক্রিয়া কিরকম দেখছেন?
সাধারণ জনগণের প্রতিক্রিয়া হচ্ছে আসলে এই সপ্তাহে, চলতি সপ্তাহের প্রথম দিন সোমবার ছিল, সেদিনও কলকাতা একেবারে মানে বিশৃঙ্খলায় ধুমধুমার কাণ্ড ঘটে গেছিল, সাধারণ মানুষ এই প্রতিবাদের কতটা সামিল সেটা চাইতেও বড় কথা, তারা কতটা ভুক্তভোগী হচ্ছে সেইটার দিক থেকে মানুষের মনে একটা বিরক্তির সঞ্চার তো রয়েছে, অফিস যাত্রা মানুষ, স্কুল কলেজের স্টুডেন্ট, সেক্ষেত্রে কিছু সাধারণ মানুষ যারা একেবারে নিউট্রাল বলা যায় তারা একটু বিরক্তির আঁচ তাদের মধ্যে রয়েছে, বাড়ি ফেরা, সময় মতন অফিসে যাওয়া, স্কুল কলেজে যাওয়া, ফেরা, এইসব পরিস্থিতির ক্ষেত্রে হয় অনেক রাস্তা কর্ণ করে দেওয়া হয়, আটকে দেওয়া হয়, যে রুটে গাড়ি যাওয়ার কথা সেই রুটে গাড়ি যায় না, তো সাধারণ মানুষের তো একটা হয়রানি থাকেই, সেই সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে আন্দোলনের নামে, আন্দোলনের প্রশ্ন দরকার হয়তো আছে বিভিন্ন দাবি দাবার প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে যদি একটু রাজনৈতিক নেতৃত্বরা তারা তাদের মতন করে আন্দোলন করে সেটা একটু তাদের কাছে একটু বলার বিষয় সাধারণ মানুষের। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো ক্ষয়ক্ষতি একটা আতঙ্কের সঞ্চার তো হয়, সাধারণ মানুষ যারা আমাদের যেহেতু কলকাতা মানে লালবাজার এবং বড়বাজার একেবারে গায়ে লাগা দুটো জায়গা, তো ব্যবসায়ীরা প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার ব্যবসা হয় বড়বাজারে, যেহেতু লালবাজার অভিযান ছিল রাজ্যের গোটা জেলার থেকে বিভিন্ন মানুষের ট্রেনে বাসে, বড়বাজার একটা বড় ব্যবসায় কেন্দ্র, রোজ আসে তারা জিনিসপত্র কিনে নিয়ে যায়, তারা শহরের থেকে জেলায় ফিরে যায়, মফস্বলে ফিরে যায়, নগরে ফিরে যায়, তারা আতঙ্কিত, আজকে বড়বাজারের ব্যবসাও সেই মতো সেইভাবে হয়ে ওঠেনি, মানুষ সাবধান হয়ে যায়, যেমন বন্ধ হলে লোকে নিজের স্বেচ্ছার গাড়ি বার করে না, তো এরকম একটা আগাম খবর যখন থাকে, এরকম একটা কর্মসূচি থাকে, আর এই সপ্তাহে সোমবার যেহেতু একটা বড় দুমদুমার কাণ্ড ঘটে গেছে তো ন্যাচারালি ব্যবসা বাণিজ্যেরও একটা হালকা ক্ষতি তো হয়েইছি বলা যায়।
এই ঘটনায় অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়া কিরকম দেখছেন?
রাজনৈতিক দলের প্রতিক্রিয়া বলতে বামেরা এখনো সেরকম কিছু বলেনি, এখনো যেটা আমাদের কাছে সেরকম কোনো খবর এসে পৌঁছয়নি, তো বামপন্থীরা তো সবসময় বিজেপির বিরুদ্ধে, আর কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বলেই দিয়েছে যে বিজেপি রাজ্যে গুন্ডারাজ চালাচ্ছে, বলেছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর তো বৈঠক হতেই পারে, তার মানে এই নয়, রাজনৈতিক বিশেষজ্ঞরাও সমালোচনা করেছে যে একটা সরকারি আবাসনে মুখ্যমন্ত্রী যেখানে গিয়ে থাকছেন সেখানেও কেন বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখালো, তো সেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা যেমন বলেছে, তৃণমূল তো তীব্র প্রতিবাদ করেছে রাজ্যে যে একটা গুন্ডামির চালাতে চাইছে বিজেপি, এবং কলকাতার যে একটা অন্যতম জায়গা টিবোর্ডের মোড় থেকে বলা হচ্ছে যে মিডিয়াও সেটা তুলে ধরেছে, দেখানো হয়েছে যে বিজেপির মিছিল থেকেই বোমা মারা হয়েছে কলকাতার টিবোর্ডের অঞ্চল থেকে, এটা মিডিয়ার কাছে খবর, এটা আমাদের কাছেও আমরা দেখেছি, তো এটা পরবর্তী সময় আরো পরিষ্কার হয়ে যাওয়া যাবে, তো এটা একটা সমালোচনার জায়গা তো তৈরি হয়েছে।
পরমাশিস ঘোষ রায়, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
ব্রাসেলসে অনুষ্ঠিত হচ্ছে নেটো সম্মেলন, যাতে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে ম্যানচেস্টারে বোমা হামলা। সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকে বলছে নেটো সদস্য রাষ্ট্রসমূহের অনেকের তোপের মুখে পড়তে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। সন্ত্রাস দমনে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর কিছু এখনও পর্যন্ত করতে না পারার অভিযোগে। ব্রাসেলস থেকে লুইস রামিরেজের তথ্য নিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরীর সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন সেলিম হোসেন।
ম্যানচেস্টারে ভয়াবহ বোমা হামলার রেশ এখনও কাটেনি। আতঙ্কগ্রস্ত ম্যানচেস্টারের শোকাহত মানুষেরা ভুলতে পারছে না সেই ক্ষত। এরই মধ্যে ব্রাসেলসে নেটোর সম্মেলনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন নেটো এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করে। অনেকে বলছেন আগে তারা ট্রাম্পকে পছন্দ করতেন কারণ তিনি নেটোর সমালোচনা করেছিলেন, আর এখন সেই নেটোর সঙ্গে মিত্রতা করে সম্মেলনে অংশ নেওয়ায় তারা তার প্রতি খুশি নন, যেমনটি বললেন নেটো বিরোধী এই বিক্ষোভকারী ফ্রান্স দে মাইগদ।
ট্রাম্প a dit des bonnes choses au début pendant la campagne électorale.
বলছিলেন প্রচারণার সময় ট্রাম্প ভালো কথা বলতেন, কিন্তু প্রচারণার পরে তিনি পাল্টে গেছেন। আগে তিনি বলতেন আমেরিকা গোটা বিশ্বের নানা বিষয় নিয়ে মাথা ঘামাবে না, সেগুলো ছিল তার ভালো দিক। আর এখন ডেমোক্রেট এবং রিপাবলিকানদের চাপে তিনি নিশ্চয়ই তার নীতি পরিবর্তন করছেন এবং ওবামার মতোই অ্যাগ্রেসিভ নীতি নিচ্ছেন। ইংল্যান্ডের ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার কারণে ইউরোপে যখন চলছে চরম উত্তেজনাকর পরিস্থিতি, ঠিক তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফর করছেন সেখানে। আর এবারের নেটো সম্মেলনেও এই হামলাই হচ্ছে মূল আলোচ্য বিষয়, যেমনটি বললেন নেটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ।
The attacks we saw in Manchester will be something which will be addressed, I think actually by all leaders in one way or another, because the attacks were brutal and they deliberately targeted children, young people and families.
তিনি বলছিলেন ম্যানচেস্টারে হামলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই সম্মেলনে। আমার ধারণা এখানে আগত সকলেই এটিকেই গুরুত্ব দেবেন, ওই হামলাটি ছিল ভয়াবহ, শিশুরা তরুণরা ছিল এর প্রধান শিকার। নেটো সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিষ্কার একটি বার্তা রয়েছে, তা হচ্ছে তারা যেন তাদের ন্যায্য অংশ খরচ করেন, তাদের জাতীয় আয়ের অন্তত 2% যেন তারা প্রতিরক্ষা খাতে খরচ করেন। এই ছিল ইউরোপিয়ান ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি, ইউরোপিয়ান নেতাদের প্রতি তার আহ্বান, যেমনটি নেটো মহাসচিব স্টোলেনবার্গ বললেন।
Major topic for our meeting is burden sharing. We are making progress. After many years of decline, total defense spending by European allies and Canada.
তিনি বললেন আমাদের অগ্রগতি হচ্ছে, বহু বছর নিচের দিকে থাকার পর ইউরোপিয়ান মিত্র এবং কানাডার প্রতিরক্ষা ব্যয় বেড়েছে। তবে পশ্চিমা ইউরোপিয়ান দেশগুলোর জন্য প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত রাজনৈতিকভাবে কঠিন, কারণ তাদের রয়েছে ব্যাপক সামাজিক কর্মসূচি বাবদ খরচের খাত। প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি হলেই প্রতিবাদ বিক্ষোভ বাড়বে, স্টিফেন ডেমব্লন এমনই একজন প্রতিবাদকারী।
énormément d'argent consacré à la guerre et ça veut dire énormément d'argent qui ne sera pas consacré.
তিনি বলছিলেন এর অর্থ হচ্ছে যুদ্ধের জন্য প্রচুর অর্থ খরচ করা আর বরাদ্দ করা, আর তার বিপরীতে স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সামাজিক কল্যাণের খাতে বরাদ্দ কমে যাওয়া। তবে ফ্রান্স এবং ব্রিটেনের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কারণে নেটো সম্মেলনে নেতারা সন্ত্রাস দমন করবার জন্য কী কী করা যায় সেদিকেই খেয়াল রাখবেন বেশি, এটি সকলের ধারণা। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী যেমনটি বলছিলেন,
দীর্ঘদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দাবি ছিল যে ন্যাটোর যে সামরিক খাতে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর শেয়ার বাড়ানো উচিত। তবে বর্তমানে ট্রাম্প প্রশাসনের অধীনে সেটা তো আরো জোরদার হয়েছে, এবং বিশেষ করে উনি অতি সম্প্রতি যে সৌদি আরবে ইসলামী সম্মেলনে উনি যে ভাষণ দিয়েছেন তাতে মনে হচ্ছে যেন উনি এই বিশ্বজুড়ে সন্ত্রাসের মোকাবেলায় সামরিক শক্তির ব্যবহারকেই প্রাধান্য দিচ্ছেন, এবং সেই উদ্দেশ্যে উনি যে $110 billion যুদ্ধাস্ত্র যে চুক্তি সৌদি আরবের সাথে হয়েছে এবং ভবিষ্যতে সেটা আরো বেড়ে হয়তো $500 billion হতে পারে, তো এই ধরনের আমি জনমনের সাধারণ যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে যে উনি একটা আদর্শগত যে সংগ্রামকে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে উনি তার
মূল উৎপাদন করতে
চাচ্ছেন, যেটা আসলে সেটা সম্ভব নয়। এর সাথে যে আর্থসামাজিক উন্নয়ন বিশ্বজুড়ে যে আমাদের বলতে পারেন শিক্ষার সংস্কার সংস্কৃতির মধ্যে আরো অধিক হলে মেলবন্ধন, মানুষের মধ্যে যোগাযোগ এবং ইউনো উগ্রবাদের যে বিস্তার রোধ করার জন্য যে আন্তর্জাতিক ভাবে যে আমাদের সহযোগিতা দরকার সেটা নিয়ে উনি অতটুকু কথা চাপ দিচ্ছেন না, যেটা উনি সামরিক ব্যবহার সামরিক শক্তির ব্যবহারের উপর যেভাবে উনি জোর দিচ্ছেন।
আর এই সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টারের বোমা হামলা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? কেন এই ধরনের হামলা হচ্ছে, বন্ধ করা সম্ভব হচ্ছে না কেন?
আসলে যুক্তরাজ্যে এই যে দীর্ঘদিন ধরে এই বিভিন্ন উগ্রবাদী সংগঠন যুক্তরাজ্যের যে গণতান্ত্রিক পরিবেশের আমি বলবো সুযোগ নিয়ে সেখানে তাদের নেটওয়ার্কের বিস্তার ঘটিয়েছে এবং এর জন্য কোনো কোনো আমি মনে করি যে কোনো কোনো ক্ষেত্রে যুক্তরাজ্যেরও অত্যন্ত নমনীয় একটা নীতি ছিল। যেমন ধরুন আটওয়ার্ড, হিজবুত তাহরির অথবা মুহাজিরুন এই ধরনের সংগঠন যারা এমনকি তাদের মুসলমান বসতিপূর্ণ এলাকায় তারা আপনার শারিয়া ল জারি করার শারিয়া আইন চালু করার দাবি জানিয়ে আসছিল প্রকাশ্যে এবং এগুলোকে সহ্য করা হয়েছে সেটা একটা। আমরা জানি যে সিরিয়ার এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে তারা গেছে, প্রায় 500 ধারণা করা হয় যে 500 ব্রিটিশ নাগরিক এবং পুরুষ ও মহিলা তারা ওখানে গিয়েছে এবং আরো তাদের সহযোগিতা করছে এ ধরনের হয়তো সংখ্যা কয়েক হাজার হবে যারা যুক্তরাজ্যে আছে। সুতরাং এই ধরনের আক্রমণ আমার মনে হয় অপ্রত্যাশিত ছিল না। তবুও আমি বলবো যে যুক্তরাজ্যের পুলিশ এবং গোয়েন্দা তাদের তৎপরতার ফলে অনেকগুলো আক্রমণই কিন্তু এর আগে তারা ব্যর্থ করে দিয়েছে, কিন্তু সব আক্রমণ তো ব্যর্থ করা যে যায় না তার প্রমাণ এই ম্যানচেস্টার। আমি মনে করি যে
আরো সতর্ক হওয়া প্রয়োজন,
উগ্র সংগঠন ওখানে এতদিন ধরে কাজ করছে তাদের উপরে কার্যকলাপে কিছুটা তাদের প্রয়োজন হলে তাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং বিশেষ করে আমি বলবো যে এই আরেকটা জিনিস যেটা যুক্তরাজ্যে হয়েছে যে মধ্যপ্রাচ্য থেকে অর্থের প্রচুর ওখানে
যোগান দেওয়া হচ্ছে,
ফলে সেখানে যে ধর্মীয় সংগঠনগুলো মসজিদগুলো ধীরে ধীরে এই উগ্রবাদীদের হাতে চলে গেছে এবং সেখানে যে লিবারাল যে ইসলামের যে ধারা আগে ছিল তারা কিন্তু এখন অনেক কোণঠাসা, সেটা কিন্তু তাদেরকে
খেয়াল দেওয়া উচিত। ধন্যবাদ ইশফাক এলাহি চৌধুরী, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, এই উপলক্ষে নজরুলের বিভিন্ন দিক নিয়ে শিল্পী অনিন্দিতা কাজীর সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
শাওন রাতে যদি শরণে আসে মোরে বাহিরে ঝড় বহি নয়নে বাড়ি ছড়ে, শাওন রাতে যদি শরণে আসে মোরে বাহিরে ঝড় বহি নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি।
আজ 11ই জ্যৈষ্ঠ, এই দিনটি অন্য সব দিনের মতো নয়, এই দিনটি একটু আলাদা। প্রতিবছর এই দিনটি আসলে আমরা নজরুলের কথা বলি, কবি কাজী নজরুল ইসলামের কথা বলি। এখনও তাকে আমরা স্মরণ করি, এখনও বাইরে ঝড়, এখনও আমাদের চোখে জল, কারণ নজরুল এখনও আমাদের জীবনে ভীষণভাবে বর্তমান এবং প্রাসঙ্গিক। আজকে আমাদের এই সাক্ষাৎকারে যোগ দিচ্ছেন কবি কাজী নজরুল ইসলামের নাতনি, অনিরুদ্ধ কাজীর কন্যা, কণ্ঠ এবং বাচিক শিল্পী অনিন্দিতা কাজী। আপনাকে স্বাগত জানাচ্ছি।
স্বাগত জানাই ভয়েস অব আমেরিকার সকল শ্রোতা বন্ধুদের এবং অবশ্যই তোমাকে এবং ভয়েস অব আমেরিকার সকল সদস্যকে এমন একটা বিশেষ দিনে আমার সাথে এই কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। তুমি যে গানটা বাজালে শুরুতে, সেটাতে আমি একটু আবেগ আপ্লুত হয়ে পড়লাম, কারণ প্রথম কথা তুমি যেভাবে শুরু করলে দিনটা বিশেষ। আর আমি নিউ ইয়র্কে আজকে প্রবাসে বসে দাদুর জন্মদিন উদযাপন করছি তোমাদের সঙ্গে, দিনের শুরু সেভাবে, এবং বাইরে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি আমার। আর চারিদিকে যে অস্থিরতা আমাদের গোটা বিশ্ব জুড়ে, সেখানে আমার বারে বারেই কেন জানি না সকাল থেকে মনে হচ্ছে কাজী নজরুল ইসলামের জীবন দর্শন, তার ভাবনাগুলো এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক। আজকে তাই জন্য মনে হলো যে দাদুকে উদ্দেশ্য করে এই কথাটা বলি। তুমি কবি, তোমার বিস্মিত চোখে পড়িয়াছে ধরা পৃথিবীর যত অসম্পূর্ণতার ছবি। বারবার তুমি গাহিয়া গিয়াছ মানুষ ও প্রেমের গান, সাম্যের কথা ওরা পারে না বুঝিতে, রাখেনি তোমার মান। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছিল যে তোমার ভাই, কলিযুগে এসে ধর্মটাই সব, মানুষের ঠাই নাই। তুমি ছিলে, তুমি রবে, রয়ে যাবে তোমার বাণী, কোটি প্রাণের প্রেমের মুকুট, প্রণমী তোমার চরণখানি। তুমি মানুষের কবি, তাই জরাগ্রস্ত এই ধরণীতে আজ তোমারে ফিরিয়া চাই বারে বার।
আপনি যথার্থই বলেছেন অনিন্দিতা, ধর্মের নামে যে সন্ত্রাস, সংঘাত, হানাহানি নজরুল যার বিরুদ্ধে লিখে গেছেন সেটি এখনো চলছে। অতি সম্প্রতি আমরা দেখলাম ব্রিটেনের ম্যানচেস্টারে একটি আত্মঘাতী বোমা হামলায় নিরাপরাধ কিছু মানুষ গান শুনতে গিয়ে নিহত হয়ে গেলেন। এই যে ধর্মের নামে এখনো চলছে হানাহানি, এর বিরুদ্ধেই কিন্তু নজরুল কথা বলে গেছেন, তাই নয় কি?
এটা খুব দুর্ভাগ্যজনক যে এত বছর পরে আমরা এখানে দাঁড়িয়ে এসে আমাদের চেতনাটা জাগ্রত করতে পারছি না, আমাদের মানসিকতাটা আমরা বদল করতে পারছি না, মানে যেটা খুবই দরকার। কারণ আমরা একটা সুন্দর পৃথিবী গড়তে পারি না, একটা সাধারণ জিনিস আমার মনে হয় বারবার, যে সম্প্রীতির বাতাবরণ তৈরি না করলে, সম্প্রীতির বন্ধনে মানুষ হিসেবে গণ্য না করলে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো না। এই ভাবনাটা, এই চেতনাটা কেন জাগ্রত হচ্ছে না, এটা আমার সত্যি এটা বিস্ময় লাগে। আর আমার কোথাও আজকে বারবার, তোমারও নিশ্চয়ই মনে পড়ছে, কারণ আমরা দুজনে একবার এই একটা পাঠ করার একটা চেষ্টা করেছিলাম যে জায়গাটায়,
যদি আর বাঁশি না বাজে।
কারণ আমি যতবারই এটা পড়ি আমার মনে হয় যে কাজী নজরুল ইসলাম এত দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ ছিলেন, মানুষই বলবো তাকে, অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে, কিন্তু একজন খুব সাধারণ মানুষ তিনি, সকলের মানুষ হয়ে উঠতে চেয়েছিলেন, সকলের কাছাকাছি পৌঁছতে চেয়েছিলেন, তার বার্তাগুলো পৌঁছে দিতে চেয়েছিলেন। সেখানে যদি আর বাঁশি না বাজেটা যদি পড়ি, বারবার ভাবি যে কি করে তিনি নিজের কথা, নিজের অভিমানের কথা, নিজের ভাবনার কথা লিখে যেতে পারে। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি এটা দুজনে পড়ে এটা যদি একটু শেয়ার করতে পারি,
তুমি নিশ্চয়ই
একটু সহযোগিতা করো। প্রথমে যেটা মনে হয় যে তিনি লিখছেন যে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি, এরই অভিযান সেনাদলের পূর্ণবাদকের একজন আমি, এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের, যে কুলে, যে সমাজে, যে ধর্মে, যে দেশে জন্মগ্রহণ করি সে আমার দৈব, আমি তাকে ছাপিয়ে উঠতে পেরেছি বলেই আমি কবি।
এবং এই নজরুলই বলছেন, যাকে আমরা বিদ্রোহী কবি বলি, তিনিই বলছেন, আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ, এই নিরীহ জাতটাকে আছেড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা এবং সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। এই যে ধর্মের নামে ভণ্ডামি এবং কুসংস্কার, এই কথাটি কিন্তু এখনো আমাদেরকে তাড়া করে ফিরছে।
হ্যাঁ, এই যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করার প্রয়াস, এবং ইদানিং অনেক জায়গায় আমি দেখি, লক্ষ্য করি, নজরুল ইসলামকে বিভাজন করার চেষ্টা করছে যে তিনি হিন্দুর কবি না মুসলমানের কবি। আমার মনে হয় তারা যদি একটু সযত্নে একটু দেখেন, চোখ রাখেন তার ভাবনার উপর, তার লেখার উপর, যেখানে তিনি বলছেন, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, বালাগালিকে গলাগুলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়েও অশোভন হয়ে থাকে, তাহলে তারা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁঠ ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। এই ভাবনাটা আমার মনে হয় এটা দৃষ্টি আকর্ষণ করা উচিত সবারই।
নিশ্চয়ই। এবং এই নজরুল কতটা অভিমানী যে তিনিই বলছেন, এক জায়গায় তিনিই বলছেন যে যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। আমরা কিন্তু নজরুলকে ভুলিনি, কিন্তু নজরুলের অভিমান ছিল এতটাই যে তিনি বলছেন, অধিকার নিয়ে বলছেন, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, নেতা হতে আসিনি, প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম।
এবং যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণতে তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। এই তার অভিমানটুকু নিয়ে চলে যাওয়া, এই যে আজকে আমরা কথা বলছি তার জন্মদিনে, মানে আমার প্রতিবার জন্মদিন আসে বা মাঝে মাঝে মনে হয় সেই অভিমানটাকে আমরা দূর করতে পেরেছি। তিনি যেটা মানুষকে বোঝাতে চেয়েছিলেন, তিনি যতদিন তার বাকশক্তি ছিল, যতদিন তার 20-22 বছরের সৃষ্টিশীল জীবনে যতদিন তিনি লিখতে পেরেছেন, বলতে পেরেছেন, তারপরে সেটাকে কি আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি, আমরা পারিনি, সেটা আমাদের জন্য খুব দুর্ভাগ্য।
সেই, এবং নজরুল জীবিত কালে এবং যতদিন সম্পূর্ণ সুস্থ ছিলেন সেই সময়টায় তিনি কতটা স্বীকৃতি পেয়েছিলেন, কতটা সম্মান পেয়েছিলেন, সেটাও এই লেখার ভেতর দিয়ে কিছুটা উঠে এসেছে যে তিনি হয়তো শেষ জীবনে হয়তো সম্মান পেয়েছিলেন, কিন্তু তখন তো তিনি সেটা বোঝার মতো ক্ষমতাই ছিল না। হ্যাঁ, যেই কারণে তিনি এই লেখার শেষে গিয়ে বলছেন যে তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান আমি ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ।
অসম্ভব, আমি আমি না জানি না, যত আমি প্রতিবার এই লেখাগুলো তো বারবার যত পড়ি না, তাকে বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি, কিন্তু সমস্যাটা কি জানো, আমরা তো অত্যন্ত সাধারণ মানুষ, আমাদের বোধহয় তাকে বোঝার ক্ষমতা এখনো বোধহয় হয়নি। সেই জন্য খুব কষ্ট লাগে যখন আমরা বিভিন্ন জায়গায় দেখি যে তাকে বিভাজন করার চেষ্টা হচ্ছে। যখন তিনি শ্যামা সঙ্গীত লিখেছে বলে একটা গোষ্ঠী মনে করেন যে তিনি হিন্দুর কবি, তিনি ইসলামী সঙ্গীত লিখেছেন বলে অনেকে মনে করেন তিনি মুসলমানের কবি, তিনি তো মানুষের কবি। এই ভাবনাটা কেন, এই বিশ্বাসটা মানুষের মনে যাচ্ছে না, এটা আমার কাছে খুব মানে সাম্যবাদের কবি তো তিনি, বলতে পারেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এবং তিনি বলেন, তিনি তো বলে গেছে যে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতা। মানে এই ভাবনাটা যে বলতে পারে তাকে আমরা কি করে আলাদা করতে পারি জানি না। এবং নজরুলের ব্যক্তি জীবনেও কিন্তু বারে বারে তাকে এই পরীক্ষাটা দিতে হয়েছে। মানে তুমিও নিশ্চয়ই জানবে, আমাদের ছোট ছোট ঘটনার আমি উল্লেখ যদি সুযোগ থাকে আমি করতে পারি, যে একটা সময় তার সময়কালেও তো মুসলমানের কবি হিসেবে তাকে অনেক সময় দূরে সরিয়ে রাখা হয়েছে। রবীন্দ্রনাথের মতো লোক কিন্তু তাকে কাছে টেনে নিয়েছে সবার ঊর্ধ্বে গিয়ে, তিনি সকলের বিরোধিতা করে কিন্তু নজরুল ইসলামকে তিনি একটা আসন দিয়েছিলেন, এবং তিনি মনে করেছিলেন যে তার মধ্যে যে উন্মাদনাটা রয়েছে, যে উত্তেজনাটা রয়েছে এই তরুণ কবির মধ্যে, সেটা বোধ হয় কারণ নেই, সেটাকে আলাদা করে সেটাকে ভাবতে পেরেছিলেন গুরুদেবের মতো লোক। তো আমার সেই জন্য মনে হয় যে এই সময় সম্প্রীতির কবি নজরুলকে আমাদের তুলে ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ঠিকই বলেছেন।
এবং যেতে যেতে শুধু দাদুর ওই কবিতাটা না বললে মনে হয় মানুষটাকে বোঝা অসম্পূর্ণ। যখন জাত ধর্মের কথাই আসলো, একটা ছোট্ট গল্প বলে কবিতাটা বলি। একবার উনি ওনার একজন হিন্দু বন্ধুর বিয়েতে গেছেন, বিয়েতে যখন নেমন্তন্নতে সকলে খেতে বসেছেন, সেই সময় হঠাৎ কন্যাপক্ষের সকলে উঠে দাঁড়িয়ে পাত্রপক্ষকে বললেন, আপনারা কি আমাকে আমাদের এখানে অপমান করার জন্য নিয়ে এসছেন, সকালে খুব অপ্রস্তুত, কি কারণে? তখন বললো, না আপনারা কি করে ভাবলেন যে একজন মুসলমানের সাথে এক পংক্তিতে বসে আমরা আহার করব। দাদু সেখানে উপস্থিত ছিলেন, দাদু বুঝতেই পারলেন যে তাকে উদ্দেশ্য করেই কথাটা বলা হচ্ছে। তিনি অত্যন্ত বিচলিত হলেন, তিনি দুঃখিত হলেন, বিস্মিত হলেন, কিন্তু কাউকে কিছু না বলেই তিনি কিন্তু ওই বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তিনি ফিরে আসলেন কিছুক্ষণ পরে, তার হাতে ছিল একটা কাগজ, সেখানে লেখা, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া, ছুলে তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কমোয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল, যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান্নবে রইবে মানুষ নাই পরোয়া, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া।
একদম স্পষ্ট বক্তব্য, একদম স্পষ্ট। নজরুল এখনো সেই কারণেই আমাদের জন্য প্রাসঙ্গিক। আজকে আমরা নজরুলকে পাঠ করলাম, স্মরণ করলাম।
এই যে তিনি তারে মানে তারে ভাবনাগুলোকে যে আমরা আমাদের মধ্যে দিতে পারিনি, তিনি নিজেও কোথাও অনুভব করে সেই জন্যই তিনি লিখতে পারেন, তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত, বিলাস বিভব দলিয়াছ পায়ে ধুলি সম তুমি প্রভু, তুমি চাহো নাই আমরা হইব বাদশা নবাব কভু, এই ধরনের ধন সম্ভার সকলের তাহে সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবধ, ক্ষমা করো হজরত, তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে, ভিন ধর্মীয় পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করো হজরত, তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছো অমর বাণী, মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা, বেহেস্ত হতে ঝরে না কো আর তাই তব রহমত, ক্ষমা করো হজরত।
চমৎকার। আমরা নজরুলকে বিভিন্ন দিক থেকে আজকে দেখলাম, তার লেখার ভেতর দিয়ে, তার কবিতার ভেতর দিয়ে। অনিন্দিতা, আজকের এই বিশেষ দিনে আমরা নজরুলকে স্মরণ করছি, আপনি আমাদের সময় দিলেন, অনেক
ধন্যবাদ তোমারকে এবং ভয়েস অব আমেরিকার সকল শ্রোতাদের, কারণ আজকের দিনে আমার তার প্রাসঙ্গিকতাটা কিছুটা হলেও বোধহয় আমরা তুলে ধরতে পেরেছি, এটাই বোধহয় তার জন্মদিনের সার্থকতা, এবং এর থেকে বড় শ্রদ্ধা বোধহয় জ্ঞাপন আর হয় না। ধন্যবাদ সবাইকে,
অনেক ধন্যবাদ অনিন্দিতা কাজী, ভালো থাকবেন।
ভালো থাকবেন সবাই। সবাই
ছাগল রাতে যদি শরণে আসে মোরে বাহিরে
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত অভিবাসন নীতিমালা সংক্রান্ত এক প্যানেল আলোচনায় যুক্তরাষ্ট্রে বসবাস করা অভিবাসীদের মধ্যে যাদের গ্রিন কার্ড রয়েছে তাদের নিজের সঙ্গে কার্ডটি রাখার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নিরা, কারণ গ্রিন কার্ড সঙ্গে না থাকা ফেডারেল ক্রাইম। সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ ভয় না পেয়ে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কথা বলার এবং সতর্ক থাকার পরামর্শ দেন আইনজীবীরা। অনুষ্ঠিত এই প্যানেল আলোচনার কথা জানাচ্ছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
ওয়াশিংটন ডিসি এলাকার দক্ষিণ এশীয় আমেরিকান কমিউনিটি অর্গানাইজেশনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালা সংক্রান্ত এক প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন চারজন অ্যাটর্নি এবং অভিবাসীদের বিনামূল্যে আইনগত সহায়তা দেয় এমন একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। তারা ভারতীয় এবং বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার অভিবাসীদের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ এবং অভিবাসন নীতিমালার সবশেষ পরিস্থিতি তুলে ধরেন।
ওই প্যানেল আলোচনায় এশিয়ান প্যাসিফিক আমেরিকান লিগাল রিসোর্স সেন্টারের নির্বাহী পরিচালক নাজরিন সাফি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 মুসলিম দেশের মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে যে নির্বাহী আদেশ দিয়েছিলেন তার উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। তবে আরও 2 নির্বাহী আদেশ রয়েছে যা অভিবাসীদের ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করেন নাজরিন। তিনি বলেন,
and just to go through a couple of them, the first one that was signed in January on January 25th was called enhancing public safety,
তার মধ্যে enhancing public safety in the interior of the United States এটি স্বাক্ষরিত হয় 25 জানুয়ারি। আর এই কারণেই তারা মেক্সিকোর সঙ্গে থাকা দক্ষিণ সীমান্তে দেয়াল তৈরির কথা বলছেন। তবে এখন এটা হচ্ছে না, কারণ কংগ্রেস বলছে তারা এটা বাজেটে অন্তর্ভুক্ত করবেন না। কিন্তু এর অন্য একটি দিক অভিবাসী কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন সবারই ক্ষতি করবে। এই নির্বাহী আদেশে বলা হয়, আগে যারা অপরাধ করেছে কেবল তাদের নিজের দেশে ফেরত পাঠানো হলেও এখন যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে, যারা অপরাধ করেছে বা করতে পারে এমন সন্দেহ রয়েছে, এমন যে কাউকে তার নিজের দেশে ফেরত পাঠানো যেতে পারে। তারা যদি বিশ্বাস করে স্বল্প আয়ের মানুষকে সরকারের পক্ষ থেকে যে আর্থিক সহায়তা দেওয়া হয় আপনি তার অপব্যবহার করেছেন, অর্থাৎ আপনি ফুড স্ট্যাম্প, মেডিকেড, মেডিকেয়ারের যদি অপব্যবহার করেন তাহলে কোনো এক পর্যায়ে আপনি নিজ দেশে ফেরত পাঠানোর যোগ্য বলে বিবেচিত হতে পারেন। এমন অনেকেই আছেন যারা আইনগতভাবে এদেশে পার্মানেন্ট রেসিডেন্স বা গ্রিন কার্ড নিয়ে আছেন। এমনকি কাগজপত্র নেই এমন অভিবাসী যাদের যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে এমন সন্তান সন্ততি রয়েছে তারাও ওই ধরনের কর্মসূচি থেকে সুবিধা পাওয়ার যোগ্য, যেমন বললাম ফুড স্ট্যাম্প, মেডিকেড বা মেডিকেয়ারের মতো কর্মসূচি।
And even someone who is undocumented, who has US born children, who are able to receive benefits from these programs.
নাজরিন সাফি বলেন, অভিবাসন সংক্রান্ত কোনো বিষয়ে পুলিশ যদি আপনাকে কোথাও থামিয়ে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আপনি ঠিক ওই সময় কোথায় রয়েছেন তা যথাযথভাবে জানতে হবে। তাছাড়া আপনাকে আইনি সহায়তা দিতে পারে এমন কারো ফোন নম্বর মনে রাখার পরামর্শ দেন নাজরিন। তিনি বলেন,
by doing this the president and his executive order has basically said, well, I don't care where you're from, I don't care what your status here, if you're not a
president ডোনাল্ড ট্রাম্প এবং তার নির্বাহী আদেশে বস্তুত বলা হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন, আপনার অভিবাসন মর্যাদা কি তা কিন্তু বিবেচ্য বিষয় নয়। আপনি যদি যুক্তরাষ্ট্রের নাগরিক না হন তাহলে সরকার আপনাকে নিজের দেশে ফেরত পাঠাতে পারবেন এবং আমি মানুষকে বলি সতর্ক থাকতে। আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্টস হন তাহলে কার্ডটি সঙ্গে রাখুন, যদি তা না করেন তাহলে তা ফেডারেল ক্রাইম, এটা মনে রাখতে হবে। যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী অ্যাটর্নি এবং FBI পরিচালকের সাবেক সিনিয়র পরামর্শদাতা পল থিয়াও বললেন,
If you find yourself in a position where you are talking to a federal agent, you do need to be very careful.
যদি এমন কোনো অবস্থানে আপনি থাকেন যে আপনাকে কেন্দ্রীয় সরকারের এজেন্টের সঙ্গে কথা বলতে হবে, তাহলে আপনাকে বেশ সতর্ক থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন কেন্দ্রীয় সরকার কোনো ব্যক্তির অপরাধের বিষয়ে তদন্ত করে সফলভাবে আইনগত অভিযোগ আনতে সক্ষম হন না, তখন তারা হয়তো 18 USC 1001 এর ভিত্তিতে দণ্ডাদেশের বিষয়ে একটা উপসংহারে পৌঁছায়। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ যে যখন আপনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলছেন তখন আপনার একজন আইনজীবী থাকতে হবে।
এসব বিষয় নিয়ে ভয় না পেয়ে সচেতন হওয়ার আহ্বান জানান অ্যাটর্নিরা। এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের নাগরিকত্ব অভিবাসন সেবার সাবেক ন্যায়পাল প্রকাশ খত্রি, তিনি বললেন,
This time, instead of taking to fear and getting yourself stuck in a corner and saying, gee, you know, I don't know what's going to happen, you really should be inspired as immigrants.
ভয়ে একপাশে বসে থেকে কি হচ্ছে জানি না বলার পরিবর্তে অভিবাসী হিসেবে আপনার অনুপ্রাণিত হওয়া উচিত। যুক্তরাষ্ট্র অভিবাসীদের দেশ, আপনার কথা বলা শুরু করতে হবে। আপনার প্রতিনিধির সঙ্গে কথা বলুন, সেনেটের অফিসের প্রতিনিধির সঙ্গে কথা বলুন, অভিভাবক শিক্ষক অ্যাসোসিয়েশনে যান এবং মতামত বিনিময় করুন। আপনি বুঝতে পারবেন বিশ্বের মহান কয়েকটি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র একটি, যেখানে অভিবাসীরা নিজেদের সমৃদ্ধ করতে পারে, কংগ্রেসম্যান হতে পারে। বেশ কয়েকজন অভিবাসী কংগ্রেসম্যান ও সেনেটর হয়েছেন, যে কোনো পদে আপনি যেতে পারেন। অভিবাসী কেবল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবে না, কিন্তু অভিবাসীর সন্তান প্রেসিডেন্ট হতে পারেন।
অ্যাটর্নি প্রকাশ খত্রি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের বিষয়টিও তুলে ধরেন।
We discuss all of the immigration issues and the fears this afternoon and some realities that do exist. I want you to keep in mind as we talk that no matter what executive order the president may come out.
সুতরাং অভিবাসন সংক্রান্ত সমগ্র বিষয়ে ভয় এবং বিদ্যমান কিছু বাস্তবতা সত্ত্বেও আমাদের মনে রাখতে হবে, প্রেসিডেন্ট যে কোনো ধরনের নির্বাহী আদেশ জারি করুক না কেন, কিছু ক্ষেত্রে এর খানিকটা প্রভাব থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রেসিডেন্টের নির্বাহী আদেশে ব্যক্তি হিসেবে আপনার উপর কোনো প্রভাব পড়বে না। আর যদি প্রভাব আসেও তার জন্য অনেক অনেক মাস এবং বছর লেগে যাবে, কারণ এই দেশে সরকারের তিনটি শাখা রয়েছে। আইন শাখা অর্থাৎ কংগ্রেস যা আইন প্রণয়ন করে মূলত নির্বাহী শাখা তা গ্রহণ করে এবং ওই আইন বাস্তবায়ন করে। সুতরাং প্রেসিডেন্ট হয়তো নির্বাহী আদেশ স্বাক্ষর করতে পারেন, কিন্তু এর মানে তিনি কংগ্রেসকে বলছেন এটা পাশ করতে সাহায্য করো। যতক্ষণ না এটা পাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই হচ্ছে না।
এবার শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সম্প্রতি হোয়াইট হাউস সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যে সম্পর্ক রক্ষা ও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। বাদশাহ আবদুল্লাহর সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুটি দেশের ঐতিহাসিক সম্পর্ক নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। এই সময়ে মধ্যপ্রাচ্য নানাবিধ সংকট ও অস্থিরতার মধ্যে কাটিয়েছে, তবে তা কখনো এখনকার মতো নয়। যুক্তরাষ্ট্র এসবের মাঝেই জর্ডানকে বিশ্বস্ত একটি অংশীদার হিসেবে দেখেছে, যারা সভ্যতার মূল্যবোধের বাণী ছড়িয়েছে, যারা ছিল স্থিতিশীলতা এবং আশা ভরসার যোগ্য এক উৎস। বর্তমানে জর্ডান এবং এই অঞ্চলের কাছে অন্যতম চরম হুমকি হচ্ছে আইসিস গোষ্ঠী। প্রেসিডেন্ট ট্রাম্প সন্ত্রাসী দলটিকে পরাস্ত করার অভিযানে অংশীদার হিসেবে জর্ডানের ভূমিকার প্রশংসা করেন এবং সভ্যতার চরম শত্রুদের বিরুদ্ধে জর্ডানের অপরিসীম ত্যাগের কথা স্মরণ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প জর্ডানের সামরিক বাহিনীর সদস্যদের সাহসিকতার প্রশংসা করেন, যাদের অনেকেই আইসিসদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন দিয়েছেন। তিনি বাদশাহ আবদুল্লাহকে মননশীল, দৃঢ়চিত্ত অংশীদার এবং এক মহাযোদ্ধা বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত জনগণকে আশ্রয় দেবার বেলায় জর্ডানের মহান ভূমিকার কথা স্বীকার করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র জর্ডানকে মানবিক সহায়তা বাবদ আরও অতিরিক্ত অর্থ সাহায্য প্রদান করবে। বাদশাহ আবদুল্লাহ এবং প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ই সম্প্রতি সিরিয়ায় আসাদ সরকার কর্তৃক রাসায়নিক হামলার নিন্দা জানান। রাসায়নিক হামলায় মহিলা ও শিশুসহ বহু নিরীহ জনগণ সেখানে প্রাণ দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাদের মৃত্যুকে মানবতার প্রতি অমর্যাদা বলে উল্লেখ করেন। বাদশাহ আবদুল্লাহ সম্মত হন যে এসব পার্শ্বিকতা বরদাস্ত করা হবে না। চূড়ান্তভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দুই নেতা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সহ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন পন্থাদি নিয়ে আলাপ আলোচনা করেন। বাদশাহ আবদুল্লাহ প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রক্রিয়ার প্রয়াসের প্রশংসা করেন এবং বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি জর্ডনের পুরো সমর্থন এবং অঞ্চলের বহু দেশের সমর্থন রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিপূর্ণ সমাধানে বাদশাহ আবদুল্লাহকে অকুতোভয় যোদ্ধা বলে উল্লেখ করে বলেন যে শান্তির অন্বেষায় তিনি তাকে সহায়তা করবেন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ নেটো নেতাদের প্রতিরক্ষা খাতে আরও অর্থ ব্যয়ের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন প্রতিরক্ষার জন্যই এই গোষ্ঠীটির অপর্যাপ্ত অর্থ রয়েছে। তিনি আরও বলেন যে নেটোকে সন্ত্রাসবাদের ওপর মনোযোগ দিতে হবে। ব্রাসেলসে নেটোভুক্ত দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, নেটোর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে সন্ত্রাসবাদ ও অভিবাসন থাকতে হবে, সেই সঙ্গে নেটোর পূর্ব ও দক্ষিণ সীমান্তে রাশিয়ার হুমকির বিষয়টিও থাকতে হবে। তিনি বলেন, এই সব নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কারণেই আমি সেক্রেটারি স্টলটেনবার্গ এবং জোটের সদস্যদের সরাসরি বলেছি যে নেটোর সদস্যদের তাদের আর্থিক দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, 28টি সদস্য রাষ্ট্রের মধ্যে 23টি সদস্য রাষ্ট্রই যেমনটি দেবার কথা সেরকম অর্থ দিচ্ছেন না এবং এটি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য কোনো সুবিচার নয়। ট্রাম্প আরও বলেন যে ম্যানচেস্টারে বোমা বিস্ফোরণে এই সন্ত্রাসবাদের যে মুখোমুখি আমরা হলাম তাতে এই দুষ্টচক্রের গভীরতাই প্রমাণিত হয়। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বলেন, ম্যানচেস্টার বোমা বিস্ফোরণের তদন্তের বিস্তারিত যুক্তরাষ্ট্রে ফাঁস হওয়ার বিষয়ে তাঁর উদ্বেগের কথা তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানাবেন। ব্রাসেলসে নেটো শীর্ষ বৈঠকে উপস্থিত সংবাদদাতাদের মে বলেন যে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যকার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা আস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং ওই আস্থারই একটি অংশ হচ্ছে যে গোয়েন্দা তথ্য গোপনীয়তার মধ্যেই পরস্পরকে জানাতে হবে। ওদিকে সোমবার ম্যানচেস্টারে আত্মঘাতী বোমা বিস্ফোরণের সূত্রে এখন 8 জন লোককে আটক করা হয়েছে। এদের মধ্যে 2 জনকে পৃথকভাবে আজ ভোরে আটক করা হয়। ম্যানচেস্টারে উত্তরে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বুধবার যে একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হয়। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের চিফ কনস্টেবল ইয়ান হপকিন্স বলেন যে এ কদিন পুলিশ বিভাগে সবার জন্যই খুব উত্তেজনাকর সময় গেছে, তবে এই তদন্তে অগ্রগতি অব্যাহত আছে। তিনি আজ বলেন যে আমি জনগণকে এটা নিশ্চিত করতে চাই যে আমরা যাদের গ্রেপ্তার করেছি সেগুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রাথমিক তল্লাশিতে এমন কিছু জিনিসপত্র পাওয়া গেছে যা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরের চীন নিয়ন্ত্রিত একটি মহীসোপানের কাছে পৌঁছে গেছে। এই মিশনকে ওই বিতর্কিত সমুদ্র এলাকায় বেইজিংয়ের আঞ্চলিক দাবির প্রতি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছেন ইউএসএস ডিউই নামের এই মিসাইল ডিস্ট্রয়ার জাহাজটি সেখানকার স্প্র্যাটলি আইল্যান্ডের মিসচিফ মহীসোপানের 22 কিলোমিটারের মধ্যে চলে আসে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্র মেজর জ্যামি ডেভিস এক বিবৃতিতে বলেন যে আন্তর্জাতিক সমুদ্রে চলাচলের স্বাধীনতা তুলে ধরার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র তার তৎপরতা অব্যাহত রেখেছে। ওদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র সংবাদদাতাদের আজ বলেন, যুক্তরাষ্ট্রের এই টহলদারি দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতাকে খর্ব করছে। আর জার্মানিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের কোনো কোনো অঞ্চলে জাতীয়তাবাদ এবং বিদেশিদের প্রতি বিদ্বেষ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। ওবামা বলেন যে নতুন পৃথিবীতে আমাদের বসবাস, সেখানে আমরা নিজেদের বিচ্ছিন্ন করতে পারি না, দেয়ালের আড়ালেও চলে যেতে পারি না।
আর এ সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.